ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 2টা, বাংলাদেশে রাত 12টা আর ভারতে রাত 11:30। শ্রোতা দর্শকদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হায়দার আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পরিবেশনায় রয়েছে রোজকার মতে বাংলাদেশ এবং ভারতের সংবাদদাতাদের বিভিন্ন রিপোর্ট, আছে চলতি ঘটনাবলীর খবরাখবর এবং অন্যান্য কিছু পরিবেশনা। তবে রোজকার মতে আসুন গোড়াতে শোনা যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ বেন হিউসেন। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন G7 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে এখন লন্ডনে রয়েছেন। তিন দিনের আলোচনায় প্রধান বিষয়গুলির মধ্যে অন্তর্ভুক্ত থাকবে করোনা পরিস্থিতি, রাশিয়া ইরান চীন প্রসঙ্গ সহ নানাবিধ বিষয়। সোমবার নৈশভোজের আয়োজনে তারা ইরান ও উত্তর কোরিয়ার উপর আলোকপাত করবেন। ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরে জানায় ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী র্যাব এবং মিস্টার ব্লিংকেন আফগানিস্তান, ইরান, চীন ও দুটি দেশের ব্যবসা বাণিজ্য সম্পর্কিত আলোচনা করবেন। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরে জানায় এই সম্মেলনে সদস্যরা অর্থনৈতিক প্রবৃদ্ধি, মানবাধিকার, খাদ্য নিরাপত্তা, লিঙ্গভিত্তিক সমতা ও মহিলা ও মেয়েদের ক্ষমতায়নের বিষয়ে আলোচনার সুযোগ পাবেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায় যে তেহরান যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে যে পশ্চিমের সঙ্গে সম্পর্কযুক্ত এমন বন্দীদের মুক্তির বিনিময়ে তাদেরকে বহু বিলিয়ন ডলারের একটি নতুন অর্থনৈতিক সহায়তা দেওয়া হবে। যুক্তরাষ্ট্র সরকার সেই খবরের সত্যতা অস্বীকার করেছে। রবিবার পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস বলেন, বন্দী বিনিময় সম্পর্কিত চুক্তির খবর সত্য নয়। তিনি বলেন, আমরা আগেও নিখোঁজ আমেরিকানদের ব্যাপারে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি। যতদিন না তারা পরিবারের সঙ্গে মিলিত হচ্ছেন আমরা সেই উদ্বেগ উত্থাপন করে যাব। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রন ক্লিনো CBS এর ফেস দ্য নেশন অনুষ্ঠানে এই খবরের কথা অস্বীকার করেন। তিনি বলেন, তার কথায় চারজন আমেরিকানদের মুক্তির ব্যাপারে কোনো চুক্তি হয়নি, তবে তাদেরকে মুক্ত করতে আমরা যথাসাধ্য করে যাচ্ছি। ইরানের কারাগারে এখনো বন্দী রয়েছেন বাকের ও সিয়ামক নামাজি, পরিবেশবিদ মুরাদ তাহবাজ ও ইরান আমেরিকান ব্যবসায়ী ইমাদ শারগি। টিভি রিপোর্টে আরো বলা হয়েছে যে ব্রিটেন, ইরান ও ব্রিটেনের দ্বৈত নাগরিক নাজনিন জাগারি রাটক্লিফের মুক্তির জন্য $552 মিলিয়ন দিতে সম্মত হয়েছে। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফের একটি ভিডিও মন্তব্য ফাঁস হয়ে গেলে আলোড়নের সৃষ্টি হয়। সেই ভিডিওতে তিনি দেশের কূটনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের ব্যাপারে মন্তব্য করেছেন। তবে রবিবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পররাষ্ট্রমন্ত্রী জারিফের মন্তব্যকে এক বড় ধরনের ভুল বলে উল্লেখ করেছেন। তার এই ভিডিও মন্তব্যে রক্ষণশীলরাও ক্ষোভ প্রকাশ করেছেন। পুলিশ সূত্রে বলা হয়, বাংলাদেশে দুটি নৌকার সংঘর্ষে অন্তত 26 জনের মৃত্যু হয়েছে। প্রায় 30 জন যাত্রীভর্তি একটি নৌকো ও বালি বহনকারী একটি জাহাজের মধ্যে শিবচর এলাকার কাছে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানানো হয় যে 5 জনকে তারা উদ্ধার করতে সমর্থ হয়েছে এবং 25টি মৃতদেহ তারা শনাক্ত করেছে। শত শত নদীর দেশ বাংলাদেশে নৌ ঘটনা বিরল নয়। বিশেষজ্ঞরা এর জন্য দুর্বল ব্যবস্থাপনা, দুর্বল নিরাপত্তা ব্যবস্থা, সংকেত ব্যবস্থা এবং অতিরিক্ত মানুষ বহনকে দায়ী করেছেন।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে নৌকডুবি দুর্ঘটনার উপর বিস্তারিত একটি প্রতিবেদন শোনাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মাদারীপুর জেলার শিবচরে পদ্মা নদীতে সোমবার একটি যাত্রীবাহী স্পিডবোট দুর্ঘটনা কবলিত হয়ে ডুবে গেলে অন্তত 26 জন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস এবং নৌ পুলিশ জানিয়েছে ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে ডুবে যাওয়া স্পিডবোটটির 4 জন যাত্রীকে জীবিত উদ্ধার করেছেন। পুলিশ জানায়, মুন্সিগঞ্জ জেলার শিমুলিয়া ঘাট থেকে যাত্রী বোঝাই একটি স্পিডবোট পদ্মা নদীর পাড়ি দিয়ে মাদারীপুর জেলার বাংলাবাজার ঘাটে পৌঁছানোর পর সেটি সেখানে নোঙর করে থাকা একটি বালুবোঝাই কার্গোর পেছনে সজোরে ধাক্কা দিতে স্পিড বোটটি ডুবে যায়। ঘাটে উপস্থিত স্থানীয়রা তাৎক্ষণিকভাবে চারজনকে জীবিত উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিস এবং নৌ পুলিশ এসে উদ্ধার তৎপরতা শুরু করে একজন মহিলা এবং তিনজন শিশু সহ 26 জনের মৃতদেহ উদ্ধার করে। তবে স্পিড বোটটিতে কতজন যাত্রী ছিলেন তা কেউ সুস্পষ্ট ভাবে বলতে পারেন নাই। মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন সাংবাদিকদের বলেছেন, লকডাউন চলাকালে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা অমান্য করে স্পিড বোটটি শিমুলিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে আসে।
ওই পার থেকে আসছে, আসলে ভোরবেলা ওরা আসছে, এইভাবে আসলে নির্দেশনা অমান্য করে আসছে। আমরা অবশ্যই দেখবো, অবৈধ যদি যান থাকে সেটা আমরা অবশ্যই বন্ধ করে দিই।
তবে স্বজনরা দুর্ঘটনার জন্য ঘাটে কর্তব্যরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দোষারোপ করেছেন।
ভাড়া হলো 100 টাকা করে, হ্যাঁ ভাড়া নেয় 300-500 টাকা করে ঠেকায় ভাড়া নেয়। ওই সাইডে আইন শৃঙ্খলা বাহিনীগুলো যদি গুরুত্ব দিয়ে দেখতো তাহলে মনে করেন আমাদের এই লোকগুলো মারা যেত না।
বিশ্লেষকদের মতে, করোনা সংক্রমণ মোকাবেলায় সরকারের দেয়া লকডাউনের বিধিনিষেধ সমূহ কার্যকরে ব্যর্থতার কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে এবং সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন। এদিকে পদ্মায় স্পিড বোট দুর্ঘটনায় 6 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা আগামী 3 দিনের মধ্যে কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেবে। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতে ভ্যাকসিনের অভাব আরো কয়েক মাস ধরে চলবে, শুনুন বিস্তারিত একটি প্রতিবেদন কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর কাছে।
ভারতে করোনা ভাইরাসের প্রতিষেধকের অভাব এখনো কয়েক মাস থাকবে, একথা জানিয়েছেন ভারতের তথা পৃথিবীর বৃহত্তম প্রতিষেধক উৎপাদনকারী সংস্থা সিরাম ইনস্টিটিউট ইন্ডিয়ার কর্ণধার আদার পুনেওয়ালা। ভারতে তার কোম্পানি কেন চাহিদা মতো প্রতিষেধক সরবরাহ করতে পারছে না, সেই জন্য তাকে দায়ী করে প্রচুর হুমকি, এমনকি প্রাণনাশের হুমকি পর্যন্ত পেয়েছেন তিনি। এরপর তিনি দেশ ছেড়ে ব্রিটেনে চলে যান। ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি জানান, করোনা ভাইরাসের ভ্যাকসিন এখন মাসে 7 কোটি ডোজ করে তারা তৈরি করছেন, এটা 10 কোটি ডোজে তুলতে সময় লাগবে জুলাই মাস পর্যন্ত। পুনেওয়ালা বলেন, ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাক্কাটা এত মারাত্মক হবে এবং এত দ্রুত আসবে কেউ ভাবতে পারেননি। সকলেই ভেবেছিলেন দেশ করোনা ভাইরাসের ঢেউটাকে আটকে তার মুখ কিছুটা ঘুরিয়ে দিতে পেরেছে, কিন্তু সেটা ভুল প্রমাণিত হয়ে গেল। ফলে কেউ তাদের সংস্থাকে আগে থেকে প্রতিষেধকের উৎপাদন বাড়াতে বলেনি, বললে তারা অবশ্যই সেই অনুযায়ী উৎপাদন বাড়িয়ে বছরে 100 কোটি ডোজ ভ্যাকসিন তৈরি করতে পারতেন। এখন হঠাৎ উৎপাদন বাড়ানো সম্ভব না, আস্তে আস্তে বাড়াতে হবে, তার জন্য অন্তত জুলাই মাস পর্যন্ত সময় লাগবে। বস্তুত কেন্দ্রীয় সরকার ভারতের সব নাগরিককে এই মাস থেকে প্রতিষেধক দানের ব্যবস্থা করার কথা বলার পর থেকে খুব কম সংখ্যক লোকই প্রতিষেধক পেয়েছেন এবং তার জন্য হাহাকার চলতেই থাকছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ প্রচারিত হচ্ছে ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রবিবার প্রচারিত এক সাক্ষাৎকারে বলেন, চীন সম্প্রতি বহির্বিশ্বে আক্রমণাত্মক আচরণ করে চলেছে এবং তাদের আচরণে বিরোধিতাই বেশি লক্ষণীয়। CBS সংবাদ মাধ্যমের 60 মিনিটসে তাকে জিজ্ঞাসা করা হয় যে যুক্তরাষ্ট্র বেইজিংয়ের সঙ্গে সামরিক সংঘাতে লিপ্ত হবে কিনা। উত্তরে মিস্টার ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্র বা চীন কারুর স্বার্থেই আমাদের তা ভাবা উচিত নয় এবং সেই লক্ষ্যে পরিচালিত হওয়া ঠিক হবে না। চীন কর্তৃক বহু $1 বিলিয়ন বাণিজ্য গোপনীয়তা ও মেধা সম্পত্তি চুরির বিষয়ে ব্লিংকেন বলেন, মেধা সম্পত্তি চুরির বিষয়ে বাইডেন প্রশাসনের উদ্বেগ রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন G7 পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে এখন লন্ডনে রয়েছেন এবং তাদের আলোচনায় চীনের বিষয়টি প্রাধান্য পাবে। এবং যুক্তরাষ্ট্রে লক্ষ লক্ষ জনগণ 2টি টিকাই নিয়ে ফেলেছেন। CDC জানিয়েছে, যারা টিকা নিয়েছেন তারা মাস্ক না পরলেও চলবে। তাই উত্তেজনা বাড়ছে জনগণের মনে, সম্ভাবনা জেগেছে স্বাভাবিক একটা অবস্থায় ফিরে যাওয়ার। রেস্তোরাঁতে, কনসার্টে এবং খেলা দেখতে ভিড় জমাচ্ছেন জনগণ, তবে মাস্ক অনেকেই পরেননি, আবার অনেকেই এখনো কঠোরভাবে তা মেনে চলছেন। অনেকেই নতুন একটা পরিবেশে খাপ খাইয়ে নিতে সময়ের প্রয়োজন পড়বে বলে জানিয়েছেন। তারা এখনো জানেন না যে নতুন সেই স্বাভাবিকতা দেখতে কেমন হবে। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের জরিপে দেখা যায়, প্রাপ্তবয়স্কদের প্রায় অর্ধেক জনগণ কোভিড মহামারী পরবর্তী স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে রীতিমতো অস্বস্তিকর অবস্থায় রয়েছেন। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
করোনা পরিস্থিতির মধ্যে চলমান বিধিনিষেধ আবারও বাড়ানো হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 16 মে পর্যন্ত বিধিনিষেধ বলবৎ থাকবে। সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী পরিষদ সচিব খন্দকার রানুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে যেসব বিধিনিষেধ রয়েছে তা বহাল থাকবে, তবে শহরের ভেতরে গণপরিবহন চলবে, দূরপাল্লার কোনো বাস চলাচল করবে না, এক জেলা থেকে আরেক জেলায় বাস চলাচল বন্ধ থাকবে, তবে জেলার ভেতরে গণপরিবহন চলবে, লঞ্চ স্টিমার ও ট্রেন বন্ধ থাকবে, শপিং মলগুলো স্বাস্থ্যবিধি মেনে চলবে, কোথাও কোনো ব্যত্যয় দেখা গেলে মার্কেট বন্ধ করে দেওয়া হবে। ভারত থেকে ভ্যাকসিন আসা বন্ধ হয়ে যাওয়ায় চীনের দিকেই ঝুঁকছে বাংলাদেশ। আগামী 2 মে 5 লাখ ডোজ চীনা ভ্যাকসিন আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশ 3 কোটি ডোজের চুক্তি করেছিল, কিন্তু 70 লাখ ডোজ দেওয়ার পর ভারত জানিয়েছে তাদের পক্ষে ভ্যাকসিন সরবরাহ করা কঠিন, কারণ নিজ দেশেই ভ্যাকসিনের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক বলেন, ভ্যাকসিনের জন্য বাংলাদেশ সর্বাত্মক চেষ্টা করছে।
ভ্যাকসিনের বিষয়ে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী তো গতকালও বলেছেন যে ভ্যাকসিন আমরা বাংলাদেশে যেমনি হোক আমরা ব্যবস্থা করব। আমরা চায়নার সাথে আপনারা জানেন যে একটা চিঠিপত্র আমরা দিয়েছি এবং চায়নার গভর্নমেন্ট আমাদেরকে 5 লক্ষ ভ্যাকসিন উপহার হিসাবে দিচ্ছে, সেটা অল্প দিনের মধ্যে চলে আসবে, আমরা নিজেরা বিমানে করে নিয়ে আসবো। আর চায়না থেকে আরো ভ্যাকসিন কেনার জন্য আমরা প্রস্তাবনা পাঠিয়েছি।
ভ্যাকসিন প্রাপ্তির অনিশ্চয়তায় ইতিমধ্যেই প্রথম ডোজ দেওয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। 58,19,709 জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। বিধ্বংসী ভারতীয় স্ট্রেন বাংলাদেশে এসেছে কিনা তা জানতে সময় লাগবে। স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম এমনটাই জানিয়েছেন। তিনি জানান, পরীক্ষা নিরীক্ষা ছাড়া বলা যাবে না। যারা ভারত থেকে সংক্রমিত হয়ে এসেছেন তাদের নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে। করোনায় বিশ্বব্যাপী 57টা দেশের 65% মানুষ কাজ হারিয়েছেন। ওয়াশিংটন ভিত্তিক জনমত জরিপ প্রতিষ্ঠান গ্যালাপের এক জরিপে এই তথ্য উঠে এসেছে। বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, জিম্বাবুয়ে, এল সালভাদর সহ 117টি দেশে 3 লাখ মানুষ এই জরিপে শরিক হন। এর মধ্যে সবচেয়ে বেশি কাজ হারিয়েছেন থাইল্যান্ডের মানুষ। দেশটির 76% মানুষের কোনো কাজ নেই, আর সবচেয়ে কম 10% মানুষ বেকার হয়েছেন সুইজারল্যান্ডে। সর্বশেষ করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানিয়েছেন, তার হালকা শ্বাসকষ্ট থাকায় তাকে সিসিইউতে নেওয়া হয়েছে। গত 10 এপ্রিল তিনি করোনা শনাক্ত হন। ওদিকে করোনায় গত 24 ঘন্টায় 65 জন মারা গেছেন। নতুন রোগী শনাক্ত হয়েছেন 1739 জন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফিরদৌসের একটি রিপোর্ট আমরা শুনি।
দেশের বিভিন্ন হাসপাতালে জীবন রক্ষাকারী অক্সিজেনের সহায়তা দিতে বিনামূল্যে নির্বিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় একটি শিল্প গ্রুপ। এর মধ্যেই চট্টগ্রামের সীতাকুণ্ডের AKS স্টিল প্ল্যান্টে উৎপাদিত তরল অক্সিজেন দেশের প্রায় সবকটি হাসপাতাল, অক্সিজেন সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠান এবং করোনায় আক্রান্ত রোগীদের সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। জীবন বাঁচাতে প্রয়োজনে শিল্প কলকারখানা অক্সিজেন সরবরাহ বন্ধ করে দিয়ে হলেও রোগীদের জন্য অক্সিজেন সরবরাহ অব্যাহত রাখবেন বলে জানান প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার AKM নজরুল ইসলাম।
সেকেন্ড ওয়েভ যেটা শুরু হলো তখন কি করবে, তখন দরকার হলো লিকুইড অক্সিজেন। কারণ অক্সিজেন সিলিন্ডারে আমরা একটা ট্যাঙ্কারে যে সিলিন্ডার যে লিকুইড দিই সব তাতে অন্ততপক্ষে 3,000 সিলিন্ডার ফুল করতে পারবে ওই একটা ট্যাঙ্কার দিয়ে। তাতে ওই যে ট্যাঙ্কারে লিকুইড দেবো সেই লিকুইড পাবো কোথায়, তাই না? এইখানে আমাদের টেকনিক্যাল টিম যারা আছেন তারা এটাকে বহুত স্টাডি করে লিকুইড অক্সিজেন প্রোডাকশন কীভাবে বাড়ানো যায় সেটা বাড়াচ্ছে এখন, এবং সেইভাবে এখন লিকুইড দিচ্ছে।
নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের মধ্য দিয়ে করোনা সংক্রমণ মোকাবেলা সম্ভব বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ এবং এই শিল্প প্রতিষ্ঠান গ্রুপের প্রতিনিধিরা। হাসান ফিরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদনে তিনি বলেছেন,
পশ্চিমবঙ্গের 17তম বিধানসভা নির্বাচনে 216টি আসনে জয়লাভ করে তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনের দায়িত্ব গ্রহণ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বারবার পশ্চিমবঙ্গ সফরের পরেও 3 অঙ্ক ছুঁতে পারল না বিজেপি, আর একেবারে ধরাশায়ী সংযুক্ত মোর্চা। ইতিমধ্যে বিপুল জয়ের জন্য বাংলার মানুষকে অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেসরকারি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দেশ বাঁচাতে 21-এর নির্বাচন ছিল তার কাছে চ্যালেঞ্জ। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, করোনা ঝড় সামলে নেব, সবাই বাংলায় সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন, এবং কেন্দ্র দেশবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন না দিলে গান্ধী মূর্তির পাদদেশে আগামী দিন ধর্ণায় বসবেন তিনি। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা। পশ্চিমবঙ্গে করোনা মোকাবিলার সরকারি পরিকাঠামো, এবার বেসরকারি উদ্যোগ। করোনা চিকিৎসার জন্য গড়া হবে স্যাটেলাইট সেন্টার। ইতিমধ্যেই এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দপ্তর। রাজ্য সরকারের তরফে চাওয়া হয়েছে আগ্রহপত্র। চুক্তির মেয়াদ 3 মাস পর্যন্ত কার্যকর থাকবে। চুক্তির মেয়াদ সর্বোচ্চ 1 বছর। এক্ষেত্রে কর্মী নিয়োগ, পরিকাঠামোয় বিনিয়োগ করবে বেসরকারি সংস্থা। গোটা বিষয়টি নজরদারির দায়িত্বে থাকবে রাজ্য সরকার। প্রসঙ্গত বলা যেতে পারে, রাজ্যে করোনার প্রকোপ বাড়ছে রোজই। ভোটের মরশুমে রাজ্যে করোনা পরিস্থিতি খারাপ হয়েছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
একটি বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করছেন তাহিরা কিবরিয়া।
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এ উপলক্ষে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আজ থেকে 30 বছর আগে ক্রমাগত চাপ এবং সহিংসতার মুখে আফ্রিকান সাংবাদিকরা একত্রিত হয়ে উইন্ডহোক ঘোষণাপত্র জারি করেছিলেন। তারা দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছিলেন যে প্রতিষ্ঠানটি রক্ষণাবেক্ষণ এবং উন্নততর করার মধ্য দিয়ে একটি স্বাধীন, বহুমাত্রিক ও মুক্ত প্রেস প্রতিষ্ঠার যে প্রয়োজন, যা একটি জাতির গণতন্ত্রের বিকাশ ও তার রক্ষণাবেক্ষণ করবে এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটাবে। এরপর এখন যেমন আমরা, যারা সত্যভাষী, যারা ভয়কে পরোয়া করে না, প্রায়শই নিজের উপরে বড় ধরনের ঝুঁকি নেয়, আমরা তাদের সম্মান করি এবং আমরা সমাজের সর্বত্রই বিরামহীন এবং সাংবাদিকতার গুরুত্ব এবং একটি মুক্ত গণমাধ্যমের ভূমিকা পুনরায় নিশ্চিত করি। তিনি আরো বলেন, সাংবাদিকেরা সত্য উন্মোচন করে, ক্ষমতার অপব্যবহার নিরীক্ষা করে এবং ক্ষমতায় থাকা ব্যক্তিদের কাছ থেকে স্বচ্ছতা দাবি করে। তিনি বলেন, গণতন্ত্র সচল রাখার জন্য তারা অপরিহার্য। কোভিড-19 মহামারীতে সাংবাদিকরা এবং মিডিয়া কর্মীরা তাদের নিজেদের স্বাস্থ্যের উপরে অসম্ভব ঝুঁকি নিয়ে জনসাধারণকে অবহিত করার জন্য প্রথম সারির কর্মীদের মতোই কাজ করেছেন। এমন সময় যখন সত্য তথ্যের উপরে ক্রমবর্ধমান হারে আক্রমণ চলেছে, যখন আমাদের সঠিক এবং সত্য তথ্যভিত্তিক রিপোর্টের প্রয়োজন ছিল, তখন এসবের জন্য জবাবদিহিতা করা হয়নি। তিনি বললেন, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডেতে আমরা সমস্ত জায়গার সাংবাদিকদের অসম্ভব সাহসিকতার প্রশংসা করি। সমৃদ্ধ, স্বাভাবিক ও মুক্ত সমাজ গঠনে একটি মুক্ত সংবাদ মাধ্যমের যে অবিচ্ছেদ্য ভূমিকা রয়েছে তা আমরা স্বীকার করি এবং আমরা বিশ্বজুড়ে মুক্ত, স্বতন্ত্র এবং বৈচিত্র্যপূর্ণ সংবাদ মাধ্যমের সুরক্ষা এবং এর প্রসারের জন্য পুনরায় প্রতিজ্ঞা করছি।
সাফিউল মাসুদ একটি রিপোর্ট তৈরি করেছেন, আসুন আমরা সাফিউল আলম মাসুদের কাছ থেকে শুনি।
তেসরা মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে মিলে বাক স্বাধীনতার সার্বজনীন অধিকার এবং গণতন্ত্রকে রক্ষা ও নাগরিকদের ওয়াকেবাল আর সুরক্ষিত রাখার ক্ষেত্রে সংবাদ মাধ্যমের স্বাধীনতার অত্যাবশ্যকীয় ভূমিকার কথা পুনর্ব্যক্ত করেছে। দিনটি উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন টুইটারে পোস্ট করা এক বাণীতে বলেছেন, একটি নিখরচায় এবং স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করে যে জনগণের তথ্যের অবাধ স্বাধীনতা রয়েছে। জ্ঞানী শক্তি।
সঞ্জনা ফিরোজের একটি প্রতিবেদন এখন শোনা যাক।
ডিজিটাল নিরাপত্তা আইনের ভয়ে পেশাদারী আচরণ থেকে দূরে সরে যেতে হচ্ছে বাংলাদেশের সাংবাদিকদের। ক্ষমতাসীন দলের দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার নিয়ে সংবাদ প্রকাশ করতে গেলেই তারা রোষানলে পড়ে যাচ্ছেন। বলছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সাংবাদিকগণ। খুলনার রশিদুল ইসলাম জানান, 2018 সালের বাংলাদেশের জাতীয় নির্বাচনে খুলনার সংসদীয় আসন একের ঘোষণাকৃত ফলাফল মাঝরাতে সংশোধন করা হয়। সংশোধিত ফলাফল সময় মতো প্রকাশ না করার কারণে তার বিরুদ্ধে মামলা করা হয়।
ফলাফলটি জেলা প্রশাসক মহোদয় সংশোধন করেন, তখন আমাদের ওই পত্রিকায় আর নিউজ দেওয়া সম্ভব হয় না। পরের দিনে সংশোধিত ফলাফলও আমরা পত্রিকায় পাঠাই এবং 1 জানুয়ারি ছাপা হয়। ওই দিনই ভোটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা বাদী হয়ে আমার এবং বাংলা ট্রিবিউনের হেদায়ত হোসেন মোল্লার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।
রশিদুল ইসলাম জানান, 2018 সালের অক্টোবর মাসে ডিজিটাল নিরাপত্তা আইনটি পাশ হওয়ার পর তিনি এবং হেদায়ত হোসেন মোল্লা প্রথম যাদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা হয়।
ওই মামলায় ওই দিন দুপুরে হেদায়ত হোসেন মোল্লা গ্রেপ্তার হয়। গ্রেপ্তারের পরে আমি আত্মগোপনে চলে যাই। দীর্ঘ 22 দিন দেশের এ প্রান্ত থেকে অপর প্রান্ত নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করি।
শুধু রশিদুল ইসলাম নন, এই ডিজিটাল নিরাপত্তা আইনের বাড়াজালে পড়েছেন বাংলাদেশের বিভিন্ন জেলার সাংবাদিকরা। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা আর্টিকেল 19 এর তালিকা অন্তত তাই বলছে। আর্টিকেল 19 এর রিজিয়নাল ডাইরেক্টর ফারুক ফয়সাল বলেন, বাংলাদেশের সাংবাদিকরা স্বাধীন নন দুই ধরনের চাপের কারণে, একটি সরকারের পক্ষ থেকে বা আইনের চাপ এবং অন্যটি মালিক পক্ষের চাপ।
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কারণে সাংবাদিকরা সেলফ সেন্সর করছে শুধুমাত্র এটা বলা যাবে না। বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা বা বাক স্বাধীনতা এটা শুধুমাত্র সরকারি নিপীড়ন নির্যাতনের উপর নির্ভর করে না। এটা সাংবাদিকরা সম্পাদকরা যে স্বাধীন নয় তা কর্পোরেট কালচারের জন্য একটা কারণ। মালিকরাও সাংবাদিকদের নিয়ন্ত্রণ করে এবং মালিকরাও দেখে যে তার কি স্বার্থ।
রংপুরের লিয়াকত আলী জানালেন, সঠিক তথ্য প্রকাশের কারণে দীর্ঘ 40 বছরের সাংবাদিক জীবনে কয়েকবার তিনি নির্যাতনের শিকার হয়েছেন। মামলা করেছেন হামলাকারীদের বিরুদ্ধে, কিন্তু সাক্ষীর অভাবে সেই মামলাগুলোর এখনো পর্যন্ত কোন সুরাহা হয়নি।
এখনো সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছে কিন্তু কোন বিচার পাচ্ছে না। বিচার এভাবে যদি বিচার না হয়, বিচারহীনতার যদি সংস্কৃতি গড়ে ওঠে, তাহলে আর সাংবাদিকরা পেশায় তাদের দায়িত্ব পালন করতে পারবে না।
রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর এশিয়া অঞ্চলের প্রধান ড্যানিয়েল বাস্টার্ড বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে কথা বলার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি তারা দিয়েছেন, যার উত্তর তারা আজ পর্যন্ত পাননি।
তাদের কাছে গণমাধ্যম হচ্ছে একটি হাতিয়ার। তারা সাংবাদিকতার স্বাধীনতাকে গুরুত্ব দেন না। তারা দেখেন না যে বাংলাদেশের গণতন্ত্র এবং উন্নয়নের জন্য বাক স্বাধীনতা কতটা গুরুত্বপূর্ণ, এবং এজন্যই আমাদের বাংলাদেশি কর্তৃপক্ষকে বোঝাতে হবে যে গণতন্ত্রের বিকাশের জন্য গণমাধ্যমের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে এই বিষয়ে মন্তব্য নেওয়ার জন্য বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ে অসংখ্যবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। ডিজিটাল নিরাপত্তা আইন কণ্ঠরোধ করে দিয়েছে, কলমের ভাষাকে বদলে দিতে বাধ্য করছে বলে জানাচ্ছেন বাংলাদেশের সাংবাদিকরা। বলছেন, এর ফলে সঠিক তথ্য প্রকাশের ক্ষেত্রে তাদের ভূমিকা নিয়ে চরমভাবে প্রশ্ন উঠছে। সঞ্জানা ফিরোজ, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
করোনা মহামারী থামবার কোন লক্ষণ দেখা যায়নি। বহু মূল্যবান জীবন আমরা হারাচ্ছি প্রতিদিন প্রতি ঘন্টায়। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, স্বেচ্ছাসেবক, যারা সারাদিন সারারাত মৃত্যুর ঝুঁকি নিয়ে সেবায় নিবেদিত হয়েছেন, তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। দেশ আপনাদের প্রতি চিরঋণী হয়ে থাকবে। আবারও অনুরোধ, বিধিনিষেধ মেনে চলুন, বড়দের কথা শুনতে হবে, অকারণে বাইরে বেরোনো চলবে না, ঘরে অত্যন্ত প্রয়োজনীয় ওষুধপত্র আছে কিনা সে ব্যাপারে নিশ্চিন্ত থাকুন।
আনিস আহমেদ চলতি ঘটনাবলীর উপর একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর দায়িত্ব গ্রহণের 100 দিন পূর্তি উপলক্ষে গত বৃহস্পতিবার জর্জিয়ায় গিয়েছিলেন। জর্জিয়া হচ্ছে এমন একটি অঙ্গরাজ্য যেখানে সেনেটে ডেমোক্রেটিক দলের বিজয়ের কারণে তিনি অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী আইনি কর্মসূচি নিতে পারছেন। যেমনটি হোয়াইট হাউসের সংবাদদাতা প্যাট্রি ভিদাকুসওয়ারা তাঁর প্রতিবেদনে বলছেন, অনেকটা নির্বাচনী প্রচার অভিযানের মতো করেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর দায়িত্বে থাকার প্রথম একশো দিন পূর্তি উপলক্ষে জর্জিয়ার অ্যাটলান্টা শহরের কাছে গাড়ি নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন। এই রাজ্য থেকেই ডেমোক্রেটরা দুটি গুরুত্বপূর্ণ সেনেট আসনে জানুয়ারি মাসে জয়লাভ করে এবং এর ফলে সেনেটে ডেমোক্রেটরা সামান্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আর সেই কারণেই তারা প্রেসিডেন্টের কর্মসূচি পাশ করানোর সক্ষমতা অর্জন করে। প্রসঙ্গত বাইডেন বলছেন,
আমি এখানেই থামতে চেয়েছিলাম এবং আপনাদের উভয় সেনেটরকে ধন্যবাদ জানাতে চাই, সেনেটর অসফ এবং সেনেটর ওয়ারনককে, যারা এটি সম্ভব করে তুলেছেন। ওই দুটি ভোট পরিবর্তন এনেছে এবং আপনারাই তো তাদের নির্বাচিত করেছেন।
বাইডেন তার প্রশাসনের সাফল্য তুলে ধরেন, যার মধ্যে রয়েছে টিকাদান অভিযান, যেখানে ২৪ কোটি ডোজ টিকা এরই মধ্যে দেয়া হয়েছে, এবং অর্থনীতি, যেখানে প্রথম চার মাসেই ৬.৪% হারে প্রবৃদ্ধি হয়েছে। তিনি আবার তাঁর ১৮০ কোটি ডলার ব্যয়ে আমেরিকান পরিবারের জন্য শিক্ষা ও শিশু পরিচর্যার পরিকল্পনা বৃদ্ধির কথা বলেন। এই পরিকল্পনার অংশ তো অর্থায়ন হবে ধনী আমেরিকানদের কর বৃদ্ধির মধ্য দিয়ে। তাছাড়াও আছে মার্চ মাসে ঘোষিত ২৩০ কোটি ডলারের অবকাঠামোগত থোক সহায়তা, যাকে বলা হচ্ছে আমেরিকা পুনর্নির্মাণের ব্লু কলার ব্লু প্রিন্ট কর্মসূচি। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ব্যবস্থাপনা কর্মসূচির পরিচালক টড বেল্ট বলছেন,
তিনি সেই সব প্রথমবারের ভোটারদের কিংবা যারা চাকরি হারিয়ে এবং ওই অঞ্চলে সুযোগ হারিয়ে ডেমোক্রেটিক পার্টি ত্যাগ করেছিল, বিশেষত দরিদ্র অঞ্চলের লোকজন যারা ২০১৬ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ভোট দিয়েছিল, তাদের মন জয়ের চেষ্টা করছেন।
রয়টারের ইপসস জরিপে দেখা যাচ্ছে ৫৫% আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের সাফল্যকে সমর্থন করেন, যার মধ্যে সর্বোচ্চ নম্বর ৬৫% দেয়া হয়েছে এই মহামারী মোকাবিলার জন্য। বাইডেন যেভাবে অর্থনীতি পরিচালনা করেছেন সেজন্য তিনি পেয়েছেন ৫২%, তবে তার অভিবাসন নীতির জন্য তিনি মাত্র ৪২% সমর্থন পেয়েছেন, বিশেষত যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে শিশু অভিবাসীদের ঢল নামায় বাইডেন নিজের দলের এবং রিপাবলিকানদেরও আক্রমণাত্মক সমালোচনার সম্মুখীন হয়েছেন। রিপাবলিকান সেনেটর টিম স্কট যেমনটি বলছেন,
weakening our southern borders and creating a crisis is not compatible.
আমাদের দক্ষিণাঞ্চলের সীমান্তকে দুর্বল করা এবং সংকট সৃষ্টি করা দয়াপরবশ হওয়া নয়।
বাইডেন অভিবাসন বিষয়ে একটি প্রস্তাব কংগ্রেসে পাঠিয়েছেন, কিন্তু সেটি অনুমোদন পাওয়ার সম্ভাবনা নেই। তিনি ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে বলেছেন, মেক্সিকো এবং উত্তরের তিনটি দেশ হন্ডুরাস, এল সালভাদর ও গুয়াতেমালা বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রয়াসে নেতৃত্ব দিতে। প্রশাসন যাকে বলছে অভিবাসনের মূল কারণ, যেমন দারিদ্র ও অপরাধী দলের সহিংসতা, সেদিকে নজর দিতে। আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের রেসিডেন্ট ফেলো ক্রিস স্টাইরওয়াল্ট প্রসঙ্গত বলছেন,
যুক্তরাষ্ট্র যদি পশ্চিম গোলার্ধের অন্যান্য দেশকে স্থিতিশীল রাখতে সহায়তা দান এবং এই মাদক সন্ত্রাসী সরকারের মোকাবেলা করতে না পারে, তাহলে এই সমস্যা থেকেই যাবে সব সময়ের জন্য।
বাইডেনের এই সমাবেশটি এমন এক সময় হলো যখন জর্জিয়ার নতুন আইন চালু হলো। ডেমোক্রেটরা বলছেন, সংখ্যালঘুদের দমন করার লক্ষ্যে এই আইন প্রণয়ন করা হয়েছে। তবে প্রেসিডেন্ট বাইডেন বলছেন,
এটা ভুল, একদম ভুল, আর সেজন্যই আমাদেরকে ভোটাধিকার আইন পাশ করাতে হবে, যা কংগ্রেসের মাধ্যমে এখনই আসবে।
প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি, ভাইস প্রেসিডেন্ট এবং সেকেন্ড জেন্টলম্যান বর্তমান প্রশাসনের প্রথম একশো দিনের সাফল্য তুলে ধরতে দেশব্যাপী তাঁদের ঝটিকা অভিযান চালিয়ে যাচ্ছেন। প্যাটসি ওয়েদাকোসওয়ারার এই প্রতিবেদনটি পরিবেশন করলাম আমি আনিস আহমেদ।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান, আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকিয়া হায়দার সবার শুভকামনা করি আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.